এসেছে রমজান সবাই ইবাদতে মশগুল হ, লুফেনো বরকত সবাই, লুফেনো বরকত সবাই, 30 দিনের মেহমান।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক দেখছেন অনুষ্ঠান রমজানের আহ্বান, যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন ভালো ভালো কিছু নিয়ত সামিল করে নেই। আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামতি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখব, যা শিক্ষণীয় বিষয় আসবে ইনশাআল্লাহ, এর উপর ভর করে আমল করার চেষ্টা করব। দরুদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত আছে। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তফা হুজুর পুনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি দৈনিক 100 বার দরুদে পাক পাঠ করবে তার কপালের মাঝখানে লিখে দেওয়া হবে যে ব্যক্তিটি জাহান্নামের আগুন ও মুনাফিকি থেকে মুক্ত, কাল কিয়ামতের দিন তাকে শহীদগণের সাথে ওঠানো হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক আজকে আমাদের সাথে উপস্থিত আছেন মোবালিকে দাওয়াত ইসলামী হিসেবে আমাদের শাহরুখ ভাই এবং ফুজেল ভাই। ইনশাআল্লাহ আজ্জাল কালাম আমরা শুনবো ইনশাআল্লাহ আনিস ভাই থেকে, আনিস ভাইও আছেন আমাদের সাথে। তো দর্শক আসুন শুরুতে আমরা জেনে নেই যে আজকের কোন টপিকের উপর আলোচনা হবে, এ সম্পর্কে একটি প্যাকেজ আসুন আপনাদের সামনে উপস্থাপন করি।
প্রতিশ্রুতি পূর্ণ করুন। প্রতিশ্রুতি পূর্ণ করা বান্দার সম্মান ও মর্যাদা বৃদ্ধির একটি কারণ। পক্ষান্তরে মিথ্যুক ও প্রতিশ্রুতি ভঙ্গকারী ব্যক্তি অন্যের কাছে লাঞ্ছিত হয়। কোরআনে কারিমে প্রতিশ্রুতি রক্ষার নির্দেশ এবং প্রতিশ্রুতি পূরণ না করার শাস্তি অবগত করে প্রতিশ্রুতির গুরুত্ব তুলে ধরা হয়েছে। এমনিভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তার কোনো ধর্ম নেই যে প্রতিশ্রুতি পূর্ণ করে না।
আল্লাহ, আমরা দেখেছি প্রতিশ্রুতির ব্যাপারে একটি প্যাকেজ। তো আজকের বিষয় হচ্ছে প্রতিশ্রুতি পূর্ণ করা বা প্রতিশ্রুতি রক্ষা করা। প্রতিশ্রুতি হয়তো বা অনেকে বুঝেও না আসতে পারে, এর অর্থ হচ্ছে ওয়াদা। আমরা একে অপরের সাথে ওয়াদা করি বিভিন্ন বিষয়ে, তাই এই ওয়াদাকে রক্ষা করার কি গুরুত্ব, দীন ইসলামের মধ্যে ওয়াদার রক্ষার ব্যাপারে কি কি এসেছে এবং ওয়াদাকে ভঙ্গ করলে বান্দা কোন গুণে গুণান্বিত সেটা বলবো না, বান্দার বৈশিষ্ট্য কোন দিকে চলে যায়। একটা হচ্ছে আমরা আশরাফুল মাখলুকাত, কিন্তু কেউ যদি ওয়াদাকে ভঙ্গ করে তাহলে তার একটি টাইটেল হয়ে যায়, সেই টাইটেলটা কি ইনশাল্লাহ সেটাও আমরা জানবো, এবং ওয়াদা ভঙ্গ করলে তার কী কী শাস্তি আছে ইনশাল্লাহ সে সম্পর্কে আজকে শেখার চেষ্টা করব। তো আসুন শুরুতেই একটি কালাম শামিল করি। জি আনিস ভাই, কালাম শামিল করবেন।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। গুনাহের যাই না যে অভাস আমার ইয়া রাসূলুল্লাহ, গুনাহের যাই না যে অভাস আমার ইয়া রাসূলুল্লাহ, তুমি করো কিছু মাহে রিসালত ইয়া রাসূলুল্লাহ, তুমি করো কিছু মাহে রিসালত ইয়া রাসূলুল্লাহ, গুনাহের যা যে অভাস আমার ইয়া রাসূলুল্লাহ নাহের যাই না যে অভাস আমার ইয়া রাসূলুল্লাহ তুমি করো কিছু মাহে রিসালত ইয়া রাসূলুল্লাহ তুমি করো কিছু মাহে রিসালত ইয়া রাসূলুল্লাহ গুনাহের প্র স্বভাব ছুটে যাই যেন ইয়া রাসূলুল্লাহ প্রতিটি বদ স্বভাব ছুটে যাই যেন ইয়া রাসূলুল্লাহ ক্ষণে ক্ষণে প্রতি ক্ষণে বেড়ে যাচ্ছে যে গুনাহ হয় ক্ষণে ক্ষণে প্রতি ক্ষণে বেড়ে যাচ্ছে যে গুনাহ হয় তবুও নেই তাতে কোনো অনুতাপ ইয়া রাসূলুল্লাহ তবুও নেই তাতে কোনো অনুতাপ ইয়া রাসূলুল্লাহ গুনাহ করে করে মন হলো হাই পাথর অধিক শক্ত অধিক শক্ত কোথায় গিয়ে কারে শুনাব দুঃখ ইয়া রাসূলুল্লাহ কোথায় গিয়ে কারে শুনাব দুঃখ ইয়া বাঁচিতে চাই আমি তবু পারি না যে বাঁচিতে হয় বাঁচিতে চাই আমি তবু পারি না যে বাঁচিতে হয় গুনাহের হয়েছে গুনাহের হয়েছে এমনিয় ভাস ইয়া রাসূলুল্লাহ ভেঙে গেছে কোমর আমার গুনাহেরি বুঝার ভারে ভেঙে গেছে কোমর ভারে বাঁচাও না ধ্বংস হতে জানি রহমত ইয়া রাসূলুল্লাহ বাঁচাও না ধ্বংস হতে জানি রহমত ইয়া রাসূলুল্লাহ ফেসে যাচ্ছে দুনিয়ার ভালোবাসায় আতারে রে মন ফেসে যাচ্ছে দুনিয়ার ভালোবাসায় আতারে রে মন করো আতার হতে দূরে আপদ ইয়া রাসূলুল্লাহ করো আতার হতে দূর এ আপদ ইয়া রাসূলুল্লাহ গুনাহের যাই না যে অভাস আমার ইয়া রাসূলুল্লাহ তুমি করো কিছু মাহে রিসালত ইয়া রাসূলুল্লাহ
দর্শক আজকে বিষয় নিয়েছি প্রতিশ্রুতি রক্ষা করা, প্রতিশ্রুতিকে পূর্ণ করা। তো আসুন এ ব্যাপারে শাহরুখ ভাই থেকে প্রথমে মাদানীফুল সামিল করি। জি হুজুর, প্রতিশ্রুতি রক্ষা করা।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। বিসমিল্লাহির রহমানির রহিম। লিয়াকত ভাই, আজকের অনুষ্ঠানের বিষয় প্রতিশ্রুতি রক্ষা করুন। তো আমরা প্রতিশ্রুতি রক্ষা মানে কথা দিয়ে কথা রাখা, অর্থাৎ ওয়াদা পূরণ করাকেই বুঝি। আর এই বিষয়টা আমাদের সাথে অতপ্রতভাবে জড়িত। আমরা সাধারণভাবে যে কাউকে অনেক সময় কথা দিয়ে থাকি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনে, এই প্রতিশ্রুতি রক্ষা করা এটা ইসলামের মধ্যে অনেক একটি ব্যাপক বিষয়। এবং এর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে এ ব্যাপারে আয়াতে কারিমা নাজিল করেছেন। এছাড়া হাদিসে পাকের মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওয়াদা করার, ওয়াদা রক্ষা করার ব্যাপারে, ওয়াদা রক্ষা না করলে এর কি ক্ষতি রয়েছে এ ব্যাপারে এনেছেন। তো যেহেতু আজকে ওয়াদা পূরণ করার ব্যাপারে বিষয়টা নেওয়া হয়েছে, তার মানে সর্বসাকল আমরা এখানে হয়তো বা আলোচনা হবে যে ওয়াদা পূরণ করার ব্যাপারে যে উৎসাহগুলো এসেছে সেগুলো আমরা আলোচনা করার। তো তার পরিপ্রেক্ষিতে আমি প্রথমে পবিত্র কোরআনের একটি আয়াতে কারিমা বলতে চাই, যেটি আপনার সূরা বনি ইসরাইলের 34 নং আয়াতের মধ্যে এসেছে। কানজুল ইমান থেকে অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এবং অঙ্গীকার পূরণ করো, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। মুফাসসির সৈয়দ ইসমাইল হাক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই আয়াতের আলোকে বলেন যে ওয়াদা পূরণ করা আদেশ এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ ওয়াদা যদি আমি কারো থেকে কাউকে প্রতিশ্রুতি কাউকে কথা যদি দিয়ে থাকি তাহলে সেটা অবশ্যই পূরণ করতে হবে। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় লিয়াকত ভাই লক্ষণীয় যে যেমন আপনি কাউকে কথা দিচ্ছেন কিন্তু ওই কথার মধ্যে আপনার এমন সন্দেহ রয়েছে যে আপনি এই প্রতিশ্রুতি এই কথাটা দিলে সেটা রাখতে পারবেন না, তাহলে এমন কথা কিন্তু দেওয়া উচিত নয়। কেননা এতে ওয়াদা খিলাফ হয়ে যায়, ওয়াদা ভঙ্গ হয়ে যায় যদি প্রতিশ্রুতি অনুযায়ী রক্ষা করতে না পারে। তো এখানে যেটা আয়াতে কারিমে বলা হচ্ছে যে ওয়াদা পূরণে আদেশ দেওয়া হয়েছে, আর সেটা হোক আল্লাহ তাআলার বান্দার অথবা তার আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলার সাথে, অর্থাৎ আল্লাহ আল্লাহ তাআলার সাথে হলে আল্লাহ তাআলার সাথে অথবা আল্লাহ তাআলা বান্দার সাথে হলে আল্লাহ তাআলা বান্দার সাথে এই ওয়াদাগুলো পূরণ করতে হবে যদি আমি ওয়াদা করে থাকি। তো বলা হচ্ছে যে তাফসীরে তাবারিতে নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গকারী যারা তাদের কৈফিয়ত তাদেরকে কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করবে। এবং এই জন্য যে হে লোকেরা, তোমরা তোমাদের সাথে যাদের অঙ্গীকার হয়েছে তা ভঙ্গ করো না, কেননা ওয়াদা ভঙ্গ করে বিশ্বাসঘাতকতা করো না। আরেকটি আয়াতে কারিমের মধ্যে লিয়াকত ভাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা রাদের 13 পারার 20 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যে ওই সব লোক যারা আল্লাহর প্রদত্ত অঙ্গীকার পূর্ণ করে এবং অঙ্গীকার ভঙ্গ করে না, অঙ্গীকার ভঙ্গ করে বেড়ায় না। সুবহানাল্লাহ। তো এটার এই তাফসিরের মধ্যে সাইয়েদুল ইসমাইল হককি রহমতুল্লাহ তাআলা আলী বলেন যে আখিরাতের উত্তম প্রতিদানের ব্যাপারে, প্রতিদানের ব্যাপারে তাদের জন্যই যারা আল্লাহ তাআলার প্রতি প্রদত্ত অঙ্গীকার পূরণ করে। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, এবং তার তার রব অর্থাৎ প্রতিপালক হওয়ার সাক্ষ্য দেয় এবং তার আদেশ মান্য করে, আল্লাহ তাআলার সাথে করা অঙ্গীকার, এবং সে ওয়াদাসমূহ ভঙ্গ করে না যা তারা মানুষের সাথে করেছে। সুবহানাল্লাহ। তো লিয়াকত ভাই, এই আয়াতে কারিমাগুলো থেকে আমি নিজে যেটা বুঝেছি বা এর আলোকে আমি যেটা আমার অল্প জ্ঞানে যেটা এসেছে, মানে আয়াতে কারিমার মধ্যে এটাই মুফাসসিরে ইকরামগণ এর ব্যাখ্যার মধ্যে বলতে চাইছেন যে আমরা যদি কোনো ব্যক্তির সাথে কোনো বিষয়ে ওয়াদা করে থাকি অথবা আল্লাহ তাআলার সাথে যদি ওয়াদা করে থাকি তাহলে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে, এগুলো ফরজের মতো ওয়াদা পূরণ করা, না হলে গুণাগার হয়ে যায় ব্যক্তি। তো ওয়াদা পূরণ করা এখানে এই বিষয়ের মধ্যে আপনি দেখুন, আজকাল যে বর্তমান অবস্থা, আমরা সাধারণত কাউকে কথা দিচ্ছি কিন্তু পরবর্তীতে গিয়ে সে কথাটা আবার রাখছি না, এতে কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ হয়ে যাচ্ছে। তো ওয়াদা করা, ওয়াদা করার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন, কেননা ওনাদের ওই যুগ থেকেই তো এই ওয়াদা পূরণ করার ব্যাপারে চলে এসেছে, তাই না? যেখানে স্বয়ং আম্বিয়ে ইকরাম আলাইহিম সালাত ও সালাম গণ ওয়াদা পূরণ করেছেন সেখানে আমরা কি, তাহলে আমাদের এই ওয়াদা পূরণ করার ব্যাপারে অবশ্যই সতর্ক হওয়া উচিত এবং কাউকে কথা দেওয়ার সময় এটা মনে করা উচিত, কেননা ওয়াদা পূরণ করার মাধ্যমে কিন্তু লিয়াকত ভাই মুসলমানদের উপকার হয়ে থাকে। কিভাবে? আমি একটা এক্সাম্পল লিয়াকত ভাই এভাবে বলতে চাই যে ধরুন আপনি, আমি আপনাকে সাহায্য করছি, আপনার কিছু ঋণ দরকার, আমি আপনাকে ওই ঋণগুলো দিচ্ছি, ঠিক আছে? তো এর মধ্যে একটা শর্ত বা চুক্তি হবে এরকম যে আপনি অমুক তারিখের মধ্যে সেই ঋণটি পরিশোধ করে দিবেন। তাহলে যে ব্যক্তি কাছে রয়েছে টাকা বাড়তি, সে অন্তত আমার কাছে রয়েছে, আমি আপনাকে দিলাম, তাহলে আপনার উপকার হলো, আবার আপনি সঠিক সময়ে সেটা কী করলেন, ওয়াদা পূরণ করে ফিরিয়ে দিলেন। তার মানে এটা দ্বারা বোঝা যায় যে ওয়াদা পূরণ করার মাধ্যমে মুসলমানদের কিন্তু উপকার হয়ে থাকে। হ্যাঁ, আফসোস, কিন্তু বর্তমান আজ মুসলমান ওয়াদা সে পূরণ করা তো দূরের কথা, বরঞ্চ তার থেকে অনেক বিভিন্ন দোহাই দিয়ে নেওয়ার পর তাকে এমনভাবে কষ্টে এমনভাবে ফেলে দেয় মানে তার আর পরবর্তী খবরই থাকে না। তো এর কারণে আজ বর্তমান সমাজের এই অবস্থা, বর্তমানে বেশিরভাগ সমাজের মধ্যে ওয়াদা খেলাফের ব্যাপারে, ওয়াদা ভঙ্গ করা, প্রতিশ্রুতি দিয়ে রক্ষা না করার ব্যাপারে আমরা বেশিরভাগ দেখতে পাচ্ছি। তা আমাদের উচিত, যেহেতু আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে বলেছেন যে কাল কিয়ামতের ময়দানে আমি যা আপনার সাথে ওয়াদা করছি, আমি যে আপনাকে আপনার থেকে বলে যে নিচ্ছি টাকাটা, কিন্তু আজ যে দিচ্ছি না, ঘুরাচ্ছি আপনাকে, এর ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। আর আল্লাহ তাআলার দরবারে যদি আল্লাহ তাআলা এটার কারণে আমাকে, আমি অনেক নেকি করলাম, অনেক আমল করলাম, কিন্তু এটার কারণে যদি আমাকে পাকড়াও করে ফেলেন, তখন আমার অবস্থা কি হবে?
এতে তো বান্দার হক নষ্ট হচ্ছে,
হক নষ্ট
হচ্ছে। একটা হচ্ছে যে আপনি ওয়াদা করেছেন যে আমি অমুক টাইমে আপনার বিষয়টি বা এই যে লেনদেনের বিষয়টি এটা ফিরিয়ে দিব, তো একে তো হচ্ছেন ওয়াদা ভঙ্গ করা যে আপনি ফিরিয়ে দেন সময় মতো, অনেক ঘোরাঘুরি,
এটা তো শুধু লেনদেন নিয়ে কথা, অনেকে এমন থাকে না যে যেমন কাউকে কেউ বলে যে আপনি ভাই আমি আপনাকে অমুক দেশের ভিসা দিব, এত টাকা আমাকে আগে দিয়ে দেন, পরবর্তীতে এমন দেখা যায় তার মানে সে সম্পূর্ণ টাকা পে করে দিয়েছে, কিন্তু যখন সে বিদেশ যায় দেখা যায় ওখানে তার যে প্রসেসগুলো করা দরকার সেগুলো করেনি, এমন অহরহ ঘটনা দেখা
যায়। এখানে আরো অনেক বিষয় উঠে আসতে পারে শাহরুখ ভাই, যে আপনার সাথে ওয়াদা করেছে যে আপনি এত টাকার বিনিময়ে আমার সাথে চুক্তিবদ্ধ করুন, আমি আপনাকে ওখানে এমন এমন পোস্টিং এর জব দিয়ে দেব, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে ওখানে গিয়ে উল্টো অবস্থা, আপনাকে যে কাজের কথা সে বলেছিল সেখান থেকে আরো নিম্নমানের কাজ, আর দেখা যাচ্ছে ওখানে গিয়ে কোনো কাজই নেই, আপনার সাথে ফ্রডবাজি করে আপনার সাথে চিটারি করে আপনাকে ওখানে কোনো মতে পাঠিয়ে দিয়েছে, এখন আপনার ওখানে কোনো চাকরি নাই, কোনো কাজই নাই, দেখা যাচ্ছে আপনি সেখানে গিয়ে ঘুরছেন, এদিক সেদিক ঘুরছেন, কোথাও যেতে পারছেন না। তো এভাবে অনেক সময় ওয়াদা খেলাফি হয়ে যায়। তো দর্শক একটা কথা বলবো যে একটা হচ্ছে আল্লাহ তাআলার হক, একটা হচ্ছে বান্দার হক। আল্লাহ তাআলার হক কি? আল্লাহ পাকের ইবাদত বন্দেগি করা, আল্লাহ পাকের সাথে কাউকে শরিক না করা, এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা, এটা হচ্ছে আল্লাহর হক। বান্দার উপর আল্লাহর যে যে হক আছে এগুলো, আর বান্দার কি কি হক, অসংখ্য হক। আল্লাহ তালার তো কিছুটা হক আছে, আমাকে ফরাইজগুলো পালন করতে হবে, আল্লাহ তালা একত্র বাকি স্বীকার করতে হবে, আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা থেকে বিরত থাকতে হবে, বা সেগুলাই। কিন্তু বান্দার হক এটা অনেক সূক্ষ্ম বিষয়। যে ব্যক্তি বান্দার হক নষ্ট করে ইন্তিকাল করবে কি আমাদের দিন, সে এই হকের জন্য পাকড়াও করা হবে, বেজে যাবে, ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না যার হক সে নষ্ট করেছে সে মাফ করে না দেয়, সে যতই ইবাদত গুজার হোক। এখন আপনি চিন্তা করেন, আপনি ওয়াদা দিয়ে একজনের হককে নষ্ট করছেন খিলাফ করে, আর সে তো আপনার উপর আস্থা রেখেছে যে না আমার ভাইটা হয়তো বা তার থেকে এখন প্রয়োজন হচ্ছে, এজন্য সে আমার থেকে জিনিসটা চাইছে, আমি দিয়ে দিই, সে তো ওয়াদা করেছে যে ফিরিয়ে দিবে। এখন দেখা যাচ্ছে খেলাফ করার কারণে অনেকগুলো বিষয় উঠে আসে। একে তো হচ্ছে আপনার প্রতি তার বিশ্বাস নষ্ট হয়ে গেছে, আপনি বিশ্বাসঘাতকতা করেছেন, আপনি আপনার যে বিশ্বাসটুকু মানে আপনার উপর করেছে সেটাকে আপনি হারিয়ে ফেলেছেন, ভবিষ্যতের জন্য সে কখনো আপনাকে আর হেল্প করবে না, সে কখনো আপনাকে আপনার চাওয়া পাওয়াকে পূরণ করবে না। দ্বিতীয় কথা হচ্ছে আপনি তার হককে নষ্ট করেছেন। আর এই বান্দার হকের ব্যাপারে কিতাবের মধ্যে অসংখ্য রওয়ায়াত এসেছে। একটি কথা হচ্ছে আল্লাহ পাকের হক যদি আল্লাহ চাই ক্ষমা করে দিবেন, কারণ আল্লাহ তাআলা রহমান ও রহিম, আল্লাহ পাক চাইলে ক্ষমা করে দিবেন, মাফ চাইলে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। কিন্তু বান্দার হক এটা বান্দার বিষয়, তো এক্ষেত্রে আল্লাহ তাআলা ইরশাদ করবেন যে ওই বান্দার কাছে যাও যার হক তুমি বিনষ্ট করেছো। ফুজল ভাইয়ের কাছে আসবো, জি ফুজল ভাই, ওয়াদা খিলাফি বা ওয়াদা রক্ষা রক্ষা করা।
বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক সেন্সিটিভ একটা বিষয়, কেননা প্রতিনিয়ত আমাদের মানুষের সাথে কথাবার্তা, উঠা বসা, লেনদেন সব কিছু মানুষের সাথে হয়ে থাকে। তো এই ওয়াদা, ওয়াদার বিষয়ে মূলত নিয়ত এবং জবান এই দুইটা বেশি অর্থাৎ ব্যবহার হয়ে থাকে, বান্দার নিয়ত এবং জবান। তো যে বেশি কথা বলে, যাদের আমাদের আমাদের মধ্যে যাদের বেশি কথা বলার অভ্যাস, তার মধ্যে এত কিছু বাজ বিচার করার সময় থাকে।
কি বলছি
আমার নিয়ত কি, অর্থাৎ ওই যে কথাটা আমরা বলবো ওইটা আমার আগে অন্তর থেকে পাস হয়ে আসতে হবে।
হ্যাঁ,
আমার অন্তর আগে ওইটাকে কি করবে, যাচাই বাছাই করবে, আসলে আমি যে ওয়াদা করছি বা কমিটমেন্ট করছি
কতটুকু পারবো
কতটুকু আমি রাখবো, এবং আমার ওই
কতটুকু ক্যাপাসিটি আছে।
এখন আমরা যেভাবে কথা বলি সেভাবে অনেক কথা, অর্থাৎ ওয়াদাটা আমরা কথা বলতে চাই সারাদিন, অর্থাৎ এখানে যে কতটা ওয়াদা খেলাপি হচ্ছে বা সামনে জনের অন্তর ভেঙে যাচ্ছে, বা সে একটা আশা রাখে যে কথার কথা ফুজাল ভাই আমাকে একটা কথা বললো, এটা আমাকে অবশ্যই তিনি পূরণ করে দেবেন, অর্থাৎ এই মন মানসিকতা নিয়ে উনি চলে যাচ্ছে, কিন্তু আমার হয়তোবা সেটা খেয়াল নেই। তো কথা বলার এখানে অনেক বড় একটা আমল, এই ওয়াদার খেলাপি বা ওয়াদা রক্ষার বিষয়ে কথা বলা একটা নেকি, এবং কথা বলা একটা গুনার কাজ হতে পারে যদি কথা শরীয়ত বিরোধী হয়, আর শরীয়ত সম্মত হলে, আর যদি শরীয়ত সম্মত না হয় তাহলে ইমাম গাজালি তো বলেন যে চুপ থাকো।
হ্যাঁ,
যদি কথা আমরা বলতে না জানি তাহলে চুপ থাকাই এটা আফজল,
শ্রেয়।
তো এখানে ওয়াদা ভঙ্গের বিষয়ে একটা হাদিস শরীফ আমরা শুনি, বুখারী শরীফে এসেছে এই হাদিসটি, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলমানের সাথে ওয়াদা খেলাফি অর্থাৎ ওয়াদা ভঙ্গ করে, তবে তার উপর আল্লাহ তাআলা, ফেরেশতা এবং সকল মানুষের অভিশাপ। এখানে বাকি আছে কে, আল্লাহ তাআলা, ফেরেশতা এবং সকল মানুষের অভিশাপ,
আর কি আছে,
আর না তার ফরজ কবুল হবে না নফল। এখন দেখেন, ফরজও কবুল হবে না নফলও কবুল হবে, তাহলে আর বাকিটা থাকলো রইল কোথায়? তো কতটুকু এটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য, যে আমাদের জবান এবং অন্তরকে কন্ট্রোল করে যে কোনো কমিটমেন্ট করা, যে কোনো বিষয়ে, অর্থাৎ আমরা যখন কথা বলি এর আগে চিন্তা করা, একটু নিজেকে কি করা, যে আমি এই কম্পিউটারের মধ্যে বা ল্যাপটপের মধ্যে কোনো একটা ডিভাইস যদি দেন না, এও কিছুক্ষণ সেকেন্ড নিবে, এটাকে কী করবে, সার্চ করবে, রিড করবে। দেখেন আমরা কম্পিউটার থেকে ফার্স্ট, যে কিছু কেউ আমাকে কিছু বললো আমি ধাম করে উত্তর দিয়ে দিলাম, কেউ শরীর কোনো মশালাও কেউ জিজ্ঞেস করলাম, আমরা সবাই তো এমন না যে তাৎক্ষণিক মশালার উত্তর দিতে পারি, তো আমরা কি ধারাধার উত্তর দিতে থাকি, তো এটা অনেক রিস্ক, কারণ আমাদের জবান যদি কন্ট্রোল না থাকে, হারামকে হালাল, হালালকে হালালকে হারাম আমরা বলে ফেলছি। তো ঠিক তেমনি বাচ্চাদেরকেও আমরা অনেক এই ক্ষেত্রে ওয়াদার ক্ষেত্রে বাচ্চাদেরকে আমরা বলে থাকি যে তোমাকে কালকে বেড়াতে নিয়ে যাবো, তুমি মন দিয়ে পড়াশোনা করো। অথচ যদি নিয়ত না থাকে,
সত্য নিয়ত না থাকে,
যদি সত্য নিয়ত না থাকে সেটাও তার সাথে ধোকা। আমার বাবা বলেছে বা মামা বলেছে বা যিনি আমার
বলতে হয়
জি এটা বলতে হয় এবং এটা এটাতে কি আছে অর্থাৎ কামিয়াবি
বললে মানে
এটাই সাকসেস যে কাউকে ধোকা
দিতে পারার একটা মাধ্যম।
অর্থাৎ কাউকে ধোকা দিতে বললে এটা সে অনেক কিছু
জি,
অথচ সে নিজেকে নিজের আখিরাতকে
সে অন্যকে ধোকা দিচ্ছে না বরং নিজেকে
নিজেকে ধোকা দিচ্ছে।
এখানে একটা বিষয় ফুজেল ভাই আমরা যেটা বুঝতে পারলাম, একটা বান্দার জান্নাতে যাওয়ার জন্য এমনি তো ইবাদত ইবাদতের ক্ষমতা বলে কেউ জান্নাতে যেতে পারবে না, কিন্তু দেখুন একটা বান্দার যে সম্পদ এগুলোর যদি কোনো ভ্যালিউ না থাকে তাহলে এতগুলো সম্পদ অর্জন করে লাভটাই বা কি হবে। এখন ফুজেল ভাই যে রেওয়ায়েতটা শুনিয়েছে যে ওয়াদা ভঙ্গ করলে না তার ফরজ কবুল হবে না তার নফল কবুল হবে, এখন চিন্তা করুন কোন একজন পরহেজগার বান্দা, অনেক নামাজি, পাক্কা নামাজি, মসজিদের প্রথম সারির নামাজি, এখন সে ওয়াদা ভঙ্গ করে থাকে, প্রতিনিয়ত ভঙ্গ করে থাকে, তাহলে তার এত নামাজ ইবাদত রিয়াজত কোনো কাজে আসবে।
আরও একটি হাদিসে পাক এখানে এটা মুসলিম শরীফে এসেছে যে আমাদের আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মুনাফিকের তিনটি নিদর্শন রয়েছে।
জি,
মুনাফিকের তিনটি নিদর্শন রয়েছে, এর মধ্যে নাম্বার ওয়ান হলো যখন কথা বলে তখন মিথ্যা বলে।
হ্যাঁ বলে,
দেখেন এখানেও জবানের একটা কাজ।
জি,
যে যখন সে কথা বলে তখন মিথ্যা বলে, যখন ওয়াদা করে তখন তা পূরণ করে না, এবং যখন তার নিকট কোনো আমানত রাখা হয় তখন তার খেয়ানত করে।
হ্যাঁ,
তো এখন দেখেন লিয়াকত ভাই যে মুনাফিকের আলামতের মধ্যে ওয়াদা ভঙ্গ করা এটা কেমন নিকৃষ্ট, এটা কেমন নিকৃষ্ট কাজ হলে এটা মুনাফিকের আলামতের মধ্যে এটা চলে আসে। তো আমাদেরকে কতটুকু সচেতন হওয়া উচিত আমাদের দৈনন্দিন, যে আমরা পাবলিক ডিডিং যখন আমরা মানুষের সাথে কথাবার্তা বলি বা যে কোনো বিষয়ে আলোচনা করি কতটুকু এখানে আবার মিথ্যার বিষয়ে চলে আসছে যে জবান, ওই জবানি, জবান এবং অন্তর, এই দুইটা বিষয়কে আমাদেরকে একটু ফোকাস করতে হবে। যদি আমরা এই দুইটা বিষয়কে স্বাধীনভাবে ছেড়ে দেই তাহলে হয়তো বা আমাদের এই ওয়াদা ভঙ্গ এবং এই মিথ্যা এসব থেকে বাঁচা কষ্টকর হয়ে যাবে।
জি,
কেননা আমাদের মুখে যখন যা আসবে আমরা বলে দিলাম, এমনকি যে ব্যক্তি এই জবানের ব্যাপারে এহতিয়াত করবে না, সাবধানতা অবলম্বন করবে না, আল্লাহ না করো কুফুরি পর্যন্ত মুখ দিয়ে বেড়ে যাচ্ছে বর্তমান সময় অনুযায়ী। তো গজপাক রহমতুল্লাহ তাআলা এবং বিভিন্ন বুজুগানের দিনটা ওনারা এই জবানকে হেফাজতের ব্যাপারে, বিশেষ করে ইমাম গাজালি রহমতুল্লাহ তফসিল সহকারে এই জবানের হেফাজতের ব্যাপারে বলেছেন। তো গজপাক রহমতুল্লাহ তাহলে যেহেতু ওয়াদা ভঙ্গের বিষয়ে চলছে, তো গজপাক একটি আমরা ওয়াকেয়া এটা আমরা অনেকেই শুনেছি, আমরা ইয়া তাজা করার জন্য আবার শুনি। তো গজপাক রহমতুল্লাহ তাহলে যখন ইলমে দিন শেখার জন্য, দিনী ইলম শেখার জন্য জিলান শহর থেকে বাগদাদ শরীফে ছোট বয়সেই সফরে বের হলেন, তখন ওই কাফেলায় ডাকাতরা হামলা করে দিল। তো ডাকাতরা যখন হামলা করলো তো ডাকাত ওই কাফেলায় যারা এই কাফেলাবাসী ছিল, সফর সঙ্গী ছিল, তো সবার যা যার কাছে যেটাই ছিল স্বর্ণ রূপা যা যার কাছে যেটাই ছিল সেটা লুটপাট করতে রাখলো। তখন গোসবাগ রহমতুল্লাহ তার বয়স তখন অল্প, ছোট বয়স, তো এই ছোট একজন শিশুর কাছে কিছু আছে বলে কোনো ডাকাতের এটা মাথায় আসবে না, আসলো না, কিন্তু তারপরও এই দুষ্টমি ছিল, জিজ্ঞেস করলো যে তোমার কাছে কি আছে, এবছর তোমার কাছে কি আছে। তখন গোসবাগ রহমতুল্লাহ সত্যি বলে দিল এবং যে আমার কাছে 40টি স্বর্ণের দিনার আছে। এখন ডাকাতরাও বললো এই ছোট বয়সে এত ছোট বাচ্চার কাছে কি দিনার থাকে নাকি, তখন তারাও এটা এত সিরিয়াস নিল না। তো এভাবে দুই তিনবার দুই তিনটা ডাকাতের সাথে এই ধরনের কথাবার্তা হয়ে গেল। যখন ডাকাতের সর্দারের কাছে এই খবরটা পৌঁছলো যে এমন একটা এই কাফেলার মধ্যে একটা বাচ্চা এমন আছে যে তার কাছে নাকি 40টা স্বর্ণের দিনার আছে, তখন ওই ডাকাত সর্দার একটু চিন্তা ভাবনা করলো যে একে নিয়ে আসো, তখন কাছে ডাকা হলো, তখন জিজ্ঞেস করলো যে আসলে কি তোমার কাছে স্বর্ণের দিনার আছে, জি কোথায় দেখাও, তখন উনি সবগুলো স্বর্ণের দিনার বের করে দিল। তখন ওই ডাকাত দলের সর্দার বললো যে আমরা তো তোমাকে কি করতাম না, সার্চ করতাম না, বা তুমি তো মিথ্যা বলতে পারতে যে তোমার কাছে কিছু নেই, এটা বললে তো আমরা তোমাকে ছেড়ে দিতাম। তখন গোসবাগ রহমতুল্লাহ তাআলা বললো যে আমি আমার আম্মিজানের কাছে ওয়াদা করে এসেছি যে আমি কখনো মিথ্যা বলবো না।
আচ্ছা,
তো দেখেন এখানে মিথ্যার বিষয়টা আসতেছে আবার ওয়াদার একটা বিষয় কাজ করে, যে আম্মি জানের কাছে ওয়াদা করেছেন যে মিথ্যা বলবে না,
ওয়াদাও রক্ষা করেছে,
ওয়াদাও রক্ষা করেছে এবং জবানকেও
হিফাজত
করেছে। এখানে আসলে এই ওয়াদা খেলাফি, ওয়াদা ভঙ্গ করা থেকে যদি কোনো বান্দা বেঁচে যায় তাহলে তার একটা পার্সোনালিটি তৈরি হবে, ব্যক্তিত্ব তৈরি হবে, তাকে মানুষ একটা মাপে রাখবে যে না এই বান্দা ওয়াদা ওয়াদা খেলাফি করে না। এই যদি সে যদি ব্যবসায়ী হয় তাহলে তার সাথে ব্যবসা করতে ইচ্ছা করবে, সে যদি কোনো এই দপ্তরে চাকরি করে তাহলে তাকে সেখানে মূল্যায়ন করবে, কেননা তার মধ্যে একটা বিশ্বাস জন্মাবে। এটা এখানে সততা নিষ্ঠা একটা মানে মাপদণ্ড এই যে ওয়াদার বিষয়টা, আমাদেরকেও এটার উপর
দর্শক আমরা প্রতিশ্রুতি পূর্ণ করার ব্যাপারে শুনেছি, ইনশাল্লাহ আরো শুনবো। তো আসুন, সময় হয়েছে একটি সেগমেন্ট সামিল করার, যেটিতে আমরা একটি কিতাব বা রিসালার পরিচয় শুনে থাকি। তো দেখি আজকে কোন রিসালা বা কিতাব অপেক্ষা করছে।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। রমজানুল মুবারকের এই অনুষ্ঠানে একটি প্যাকেজ নেওয়া হয়েছে মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত বিভিন্ন কিতাব ও রিসালার পরিচিতি নামক এই প্যাকেজ। আমরা চেষ্টা করে থাকি প্রতিটি পর্বে এক একটি নতুন কিতাব বা রিসালার ব্যাপারে, পুস্তিকার ব্যাপারে আপনাদেরকে ছোট একটি ওয়াকিয়া শোনানো এবং এটি নেওয়ার জন্য উৎসাহ দেওয়া। তো গত পর্ব আমরা আলোচনা করেছিলাম কোরআনের আশ্চর্য এবং অনন্য ঘটনাবলী এই কিতাব সম্পর্কে। তো অনেকে হয়তো বা উৎসাহিত হয়ে এই কিতাবটি মাকতাবাতুল মদিনার বিভিন্ন শাখা হতে সংগ্রহ করেছেন, আর যারা সংগ্রহ করেননি এখন আমি তাদের উদ্দেশ্যে আরজ করব আমরা এটা অতি দ্রুত সংগ্রহ করে নিই। তো চলুন আজকেও নতুন একটি কিতাব সম্পর্কে আমরা জানব, তার আগে একটি ওয়াকিয়া শ্রবণ করি। কোন এক শহরে একজন পানি ভরিয়ে দেওয়ার লোক থাকত। সে একজন স্বর্ণাকারের ঘরে পানি ভরে দিত। তার পানি ভরার কাজে 30 বছর পার হয়ে গিয়েছিল। এই স্বর্ণাকারের স্ত্রী নেককার এবং পূর্ণবতী ছিল। একবার সে পানিওয়ালা পানি ভরতে আসলে স্বর্ণাকারের স্ত্রীর হাত ধরে ফেলল এবং তাকে নিজের দিকে টানল। মহিলাটি অনেক কষ্টে হাত ছাড়িয়ে নিল এবং দরজা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ বট স্বর্ণাকার ঘরে এলে তাকে জিজ্ঞাসা করল, আজ দোকানে কোন কাজটি আল্লাহ পাকের নাফরমানিমূলক করেছেন? স্বর্ণাকার তখন বলল, আজ এক মহিলার হাতে চুরি পরাতে গিয়ে তার সুন্দর বাহু লক্ষ্য করে আমি তার হাত ধরে নিজের দিকে টেনেছিলাম, ব্যাস এই মন্দ কাজটি আমার দ্বারা হয়ে গিয়েছে। স্ত্রী বলল, এবার বুঝলাম যে তোমার পানিওয়ালা আজ আমার হাত কেন ধরে টেনেছিল। স্বর্ণাকার পুরো ঘটনা শুনে বলতে লাগল, আমি আমার ভুল থেকে তাওবা করছি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। দ্বিতীয় দিন পানিওয়ালা পানি ভরতে আসলো, সেও তার নিজের ভুলের জন্য ওই স্বর্ণাকার স্ত্রীর নিকট ক্ষমা প্রার্থনা চাইল। পিস টাইম ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেমন কর্ম তেমনই ফল। ওই পূর্ণবার স্ত্রী স্বামী যে কর্ম করেছিল তার স্ত্রীর সাথেও তেমনই ঘটল। এভাবে আমাদের দৈনন্দিন অনেক কর্ম থাকে যেগুলো আমাদের নিজেদের কারণেই বিপদ ডেকে আনে। এরকম বিভিন্ন ঘটনা সংবলিত চমকপ্রদ একটি কিতাব মাকতাবাতুল মদিনা প্রকাশ করেছে, আর তার নাম হলো যেমন কর্ম তেমন ফল। আজ দর্শক শ্রোতা যারা দেখছেন এই পর্বটি, আমি অনুরোধ করব এবং আমরা নিয়ত করি এই মাকতাবাতুল মদিনার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন শাখা সমূহের ঠিকানা এবং নম্বর দেওয়া আছে, ওখানে সরাসরি যোগাযোগ করে এই কিতাবটি নিজে সংগ্রহ করুন, ইলমে দিন হাসিল করুন এবং অন্যকেও পড়ার জন্য উৎসাহিত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
মাশাআল্লাহ, যেমন কর্ম তেমন ফল। এই কিতাব সম্পর্কে আমরা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কিতাবটি সংগ্রহ করার এবং অধ্যয়ন করার তৌফিক দান করুক। আসলে যে যেভাবে কর্ম করবে তার কর্মের ফল সে ভোগ করবে। ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। তো আপনারা প্রতিনিয়ত এক একটি কিতাব বা রিসালা দেখে থাকেন। তো আমাদের ওয়েবসাইট আছে www.dawatislami.net, সেখানে আপনারা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কিতাবগুলো পাবেন। তো যা যে ল্যাঙ্গুয়েজে নিতে ইচ্ছা করবে সে সে ল্যাঙ্গুয়েজ সেটিং করে ইনশাল্লাহ এই কিতাবগুলো সংগ্রহ করতে পারবেন সফট কপি আকারে। আসুন, কিছু দর্শকের কল আছে, সে কলগুলো সামিল করি। জি,
মোহাম্মদ তানভীর হোসেন, খুলনা বিভাগ, সাতক্ষীরা। আমি একটা কবর বলতে চাই, অতি শীতল হাওয়া মদিনারি।
আচ্ছা, অতি শীতল হাওয়া মদিনারি, ইনশাল্লাহ সাথেই থাকুন। নেক্সট কল।
আমার নাম মোহাম্মদ বোরহান, আমি থাকি ঢাকা নারায়ণগঞ্জ। অনুষ্ঠান আমি দেখতেছি, খুব ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে। আজকের অনুষ্ঠানের উপস্থাপক মোবাইল লিংক সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।
মাশাআল্লাহ, আপনাকেও ধন্যবাদ। নেক্সট কল।
আমি সত্যপুর থেকে বলছি, আমার নাম মোহাম্মদ আসিফ, আমি শরীফ শুনছি সত্যি আল্লাহ ও আল্লাহ আমারা নবী।
মাশাআল্লাহ, সাথেই থাকুন, ইনশাআল্লাহ চেষ্টা করা হবে। নেক্সট কল।
আমি মোহাম্মদ রুবেল আত্তারি, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। এই মাদানী চ্যানেলের প্রোগ্রামগুলো আমার অনেক অনেক ভালো লাগে, আর যতগুলো প্রোগ্রাম করা এগুলো আমি দেখি আর অন্য কেউ দেখার জন্য উৎসাহ দিই।
মাশাআল্লাহ রুবেল ভাই, আপনি অনেক ভালো কাজ করছেন, আল্লাহ তাআলা আপনাকে এর উত্তম প্রতিদান দান করুক। অনেকেই কমেন্ট করেছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে, এগুলো একটু আপনাদেরকে পড়ে শোনাই। কমেন্ট করেছেন আমাদের আহমদ কবির ভাই, উনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? নাচ শুনতে চেয়েছেন। শাহ আলম ভাই আছেন ওমান থেকে, উনি মোবারকবাদ জানিয়েছেন। শেখ মোহাম্মদ মুশতাক আত্তারি, উনিও লিখেছেন যে মাদানী মদিনে ওয়ালে নাটি শুনতে চাই। এরপর আছেন আসাদুল ভাই, উনিও মাদানী মদিনে ওয়ালে নাটি শুনতে চেয়েছেন। হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে, একজন মেসেজ করেছেন গাইবান্ধা থেকে, উনি লিখছেন যে আজকে দেখছি অনেক ভালো লাগছে, এখান থেকে অনেক কিছু শিখতে পারি, মাদানী চ্যানেল সবসময় দেখি, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাদের সমস্ত নেক ও জায়েজ দোয়া পূরণ করুক। ইমরান ভাই আছেন সৈয়দপুর থেকে, বলছেন একটি নাচ শুনতে চাই। তো অনেকেই ফরমায়েশ করেছেন, আমি যাবো এখন আনিস ভাইয়ের কাছে, কিছু কালাম ইনশাআল্লাহ শামিল করব। জি আনিস ভাই।
সবসে আওলা ও আলা হামারা নবী, সবসে আওলা ও আলা হামারা নবী, সবসে বালা ও আলা হামারা নবী, সবসে সবসে বালাওয়ালা হামারা নবী। আপনি মাওলা কা প্যারা হামারা নবী, আপনি মাওলা কা প্যারা হামারা নবী, দোনো আলম কা দোলা হামারা নবী, সবসে আওলা আলা হামারা নবী, সবসে বালা আলা হামারা নবী। কোন দেতা এ দে চাহিয়ে দেনে ওয়ালা হে সচ্চা হামারা নবী, কোন দেতা হে দেনে কো চাহিয়ে, কোন দেতা হে দেনে কো চাহিয়ে, দেনে ওয়ালা সচ্চা হামারা নবী, দেনে ওয়ালা হে সচ্চা হামারা নবী, স سب سے اولا اعلی ہمارا نبی سب سے بالا مئی کانچ ڈے کے نونا مدنی مدینے والے پی میر شودھا پان کو رونا مدنی مدینے والے مئی کانچ ڈے کے نونا مدنی مدینے والے پریمیر شودھا پان کرونا مدنی مدینے والے 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 আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে মদনী মদিনে ওয়ালে আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে মদনী মদিনে ওয়ালে হৃদয় তোমার ঠিকানা হোক হৃদয় তোমার ঠিকানা মদনী মদিনে ওয়ালে 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 যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার তখন ঈদ হবে আমার যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার তখন ঈদ হবে স্বপনে সোনা আমার স্বপনে সোনা মদনী মদিনে ওয়ালে 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 আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে প্রেম শুদ্ধ পান করাও না মদনী মদিনে ওয়ালে মদনী মদিনে ওয়ালে মদনী মদিনে ওয়ালে মদনী মদিনে ওয়ালে মদনী মদিনে ওয়ালে
দর্শক আমরা কথা বলছিলাম প্রতিশ্রুতি রক্ষার ব্যাপারে এবং ভঙ্গের ব্যাপারে আসুন আবারও শাহরুখ ভাইয়ের কাছে যাব ব্যাপারে মাদিনী ফুল শুনবেন ইনশাআল্লাহ
জি লিয়াকত ভাই আমরা তো ফুজাইল ভাই থেকে শুনছিলাম যে ওয়াদা ভঙ্গ করার ব্যাপারে যে সকল শাস্তির কথা এসেছে হাদিসে পাক থেকে উনি বলেছেন তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যেও কিন্তু যারা ওয়াদা পূরণ করে তাদের জন্য পুরস্কারের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে আয়াতে কারীমে নাজিল করেছেন তো এই ব্যাপারে সূরা মুমিনুনের মধ্যে 18 পারায় 8 থেকে 11 নং আয়াতে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে কানজুল ইমানতে গুনবাদ এবং ওই সব লোক যারা তাদের আমানতগুলো ও নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করে এবং ওইসব লোক যারা নিজ নিজ নামাজসমূহের প্রতি যত্নবান হয় এবং ওইসব লোকই উত্তরাধিকারী যে তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার পাবে, এবং তারা তাতে চিরস্থায়ী হয়ে থাকবে। সুবহানাল্লাহ। লিয়াকত ভাই, অর্থাৎ যারা ওয়াদা পূরণ করে তাদের জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন।
আল্লাহু আকবার। জান্নাতুল ফিরদাউস হচ্ছে সর্বশ্রেষ্ঠ জান্নাত,
সর্বশ্রেষ্ঠ জান্নাত। তো এই আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে মুমিনুনের বর্ণনাকৃত অষ্টম আয়াতে বলেন যে এটা যে হোক সেই আমানত আল্লাহ তাআলার বা সৃষ্টিরত লোকের, এবং এভাবে অঙ্গীকার আল্লাহ তাআলার সাথে হোক বা সৃষ্টির সাথে হোক সবই পূরণ করা আবশ্যক। যদি কোনো ব্যক্তি কথা দিয়ে সেটা পূরণ করে তাহলে তাদের ব্যাপারে এই সুসংবাদ সমূহ রয়েছে। তো লিয়াকত ভাই, আসলে এই ওয়াদা পূরণ করার ব্যাপারে যে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দিয়েছেন, তাহলে আমাদের আনন্দিত হওয়া উচিত, যে উৎসাহ আমাদের মধ্যে আসা উচিত, আমরা যারা ওয়াদা দিচ্ছি মানুষকে যাতে যথাসময়ে পূরণ করি। কেননা আমরা যদি সেই সব সত্তাগণ, সেই সব পবিত্র সত্তাগণ যারা আম্বিকরাম আলিহিমুস সালাত সালামগণ ছিলেন, ইনাদের জীবনের দিকে যদি তাকাই, ইনাদের কাছ থেকেই তো ওয়াদা পূরণের ব্যাপারে এসেছে, তাই না? তাহলে আমাদের মাথা লজ্জায় অবনত হয়ে যায়। কেননা ইনাদের ও যদি কোনো কথা দিয়ে থাকতেন না, তা কখনো বরখিলাপ করতেন না, এমনই এসেছে সঙ্গে আমার আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনে। আমরা যে দেখতে পাই যে যে সকল নবীগণ আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম, প্রত্যেক নবীগণই আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদা পূরণ করেছেন, এবং যারা বান্দার সাথে যে ওয়াদা করতেন তাও পূরণ করেছেন। তেমনি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি ছোট ঘটনা এসেছিল কিতাবের মধ্যে, যে আমার নবী দুইজন বদর যুদ্ধের মধ্যে দুইজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, একজন এই হুযাইফা বিন ইয়ামান, আরেকজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ওনারা দুজন বদর যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছিলেন। তো প্রতিমধ্যে ইনাদেরকে যারা মুসলমানদের শত্রু ছিল, ওই সময় যারা বদর যুদ্ধে বিপক্ষে ছিল, তারা বাধা হয়ে দাঁড়ালো, এবং তারা তাদেরকে বাধা দিয়ে এটা ওয়াদা করাতে চাইল যে তোমরা বদর যুদ্ধের ময়দানে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে সাহায্য করতে পারবে না। তো তখন তারা অস্বীকার করলো, তা এবং তারা অঙ্গীকার করলো, অর্থাৎ ওয়াদাবদ্ধ হলো, ঠিক আছে ভাই আমাদেরকে ছেড়ে দাও, আমরা সাহায্য করব না। তো এখন ওনারা করে ফেলেছে, ওনারা কিন্তু দুজন বাহাদুর ছিলেন এবং সিপাহী ছিলেন, সেনাপতি, যারা যুদ্ধ ময়দানে অনেক শক্তিশালী। তো ওই রকম দুইজন যোদ্ধা যখন বদর যুদ্ধের ময়দানে গিয়ে পৌঁছলো, তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ঘটনা খুলে বললেন যে এ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমরা তো অমুক দেশ সাথে ওয়াদা আসার সময় জানের ভয়ে হয়তো বা করে ফিরেছিলাম, এখন আর কী হবে? সাথে সাথে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কেমন সত্য নবী ছিলেন দেখেন, ওনাদেরকে যুদ্ধের ময়দানে যারা সেনা ছিল সমস্ত সেনা থেকে আলাদা করে দিলেন দুইজনকে, এবং বললেন ইনারা দুইজন আমাদের সাথে যুদ্ধ অংশগ্রহণ করবেন না, এবং এটা বললেন যে আমরা সর্ব অবস্থায় ওয়াদা পূরণ করে থাকি, আমাদের শুধুমাত্র আল্লাহ তাআলার সাহায্যই প্রয়োজন। তাহলে কেমন আমার আল্লাহ পাকের দয়ালু নবী, যিনি যুদ্ধের ময়দানে এমন দুজন বাহাদুর সিপাহী যারা হয়তোবা জানের ভয়ে ওই মুসলমান শত্রুদের কাছে ওয়াদা করেছিল, সেই ওয়াদাও আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম পূরণ করেছেন।
এখন যদি আমাদের সমাজে সেটা হয়, আমার লাভের জন্য আমি বলবো আরে থাকবে, সমস্যা নেই, করেছেন তো করেছেন, এখন তো আমার দরকার আপনাদেরকে, এখন আপনারাও
এমন হয়ে যায়। এমন তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম কেমন দৃষ্টান্ত ছিলেন, আমরা ফুজাইল ভাইটাকে শুনেছি যে ইনাদের মতো হয়েছেন আমাদের গোসা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যারা আসলে সত্যকার আল্লাহ তাআলাকে ভয় করে না, তারা ওয়াদা পূরণ করার ব্যাপারে সবসময় অগ্রগামী হয়ে থাকে, কখনো তারা চায় না যে মানুষের সাথে ওয়াদার বরখেলাপ করবে। কেননা আমরা যদি অন্যান্য নবী ইকরাম আলাইহিমুস সালাতুস সালামগণকেও দেখতে পাই, তার মধ্যে একজন নবী ছিলেন হযরত ইসমাইল আলাইহিস সালাতুস সালাম, ইনার ব্যাপারে এসেছে কিতাবের মধ্যে, একবার হযরত ইসমাইল আলাইহিস সালাম কোনো এক ব্যক্তির সাথে ওয়াদা করলেন অমুক স্থানে গিয়ে ইনার সাথে দেখা করবেন, তো ওই নির্দিষ্ট সময় উনি চলে গেলেন হযরত ইসমাইল আলাইহিন নবীনা ওয়া আলাইহিস সালাতুস সালাম। তো যে ব্যক্তির সাথে দেখা করার কথা ছিল সেই ব্যক্তি কিন্তু ওই স্থানে যাওয়ার কথা ভুলে গেলেন, আর ওই স্থানেই হযরত ইসমাইল আলাইহিস সালাম অপেক্ষা করতে রইলেন। তো ওই দিন সন্ধ্যা হয়ে গেল, উনি আসলেন না, তখনও কিন্তু হযরত ইসমাইল আলাইহিস সালাম ওখানে দাঁড়িয়ে রইলেন। এরপর আরেকদিন চলে গেল, পরদিন যখন দ্বিতীয় দিন সন্ধ্যা গড়িয়ে আসলো, তখন ওই ব্যক্তির মাথা মানে চিন্তায় আসলো যে আমি তো হযরত ইসমাইল আলাইহিসসালামের সাথে অমুক জায়গায় দেখা করার কথা বলে গিয়েছিলাম কিন্তু আমি যাইনি। তো সাথে সাথে উনি ওখানে গেলেন এবং হযরত ইসমাইল আলাইহিসসালামের সাথে কী করলেন, ক্ষমা প্রার্থনা ছিলেন এবং বললেন যে আমি তো আপনাকে ওয়াদা করেছিলাম ও এই স্থানে আসবো এই সময়ে, কিন্তু আমি আসতে পারিনি। তখন হযরত ইসমাইল আলাইহিসসালাম বললেন যদি তুমি আরও দেরিও করতে আমি ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করতাম, যে কারণে আল্লাহ তাআলা হযরত ইসমাইল আলাইহিসসালামের এই গুণকে মানে আরও গুণান্বিত করার জন্য এবং যাতে আমরা কেয়ামত পর্যন্ত এই স্মরণ করি সেই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতে কারীমা নাজিল করেন, যেটা আপনার সূরা মরিয়মের মধ্যে 54 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন বিসমিল্লাহি রহমানির রহিম, এবং কিতাবের মধ্যে ইসমাইলকে স্মরণ করুন নিশ্চয় সে প্রতিশ্রুতি পালনে সত্যাশ্রয়ী ছিল এবং রাসূল ছিল অদৃশ্যের সংবাদ সমূহের বর্ণনাকারী। হযরত সাইয়েদুনা ইসমাইল আলাইহিসসালামের দৃষ্টিতে ওয়াদার কিরূপ গুরুত্ব ছিল যে আল্লাহ তাআলা স্বয়ং তাকে ওয়াদার সত্যবাদী এই উপাধি পর্যন্ত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো লিয়াকত ভাই, আসলে যেটা বিষয়, এরকম ঘটনা যদি আমরা বিভিন্ন নবীগণ আলাইহিম সালাতুসসালাম ইনাদের ঘটনা ইনাদের জীবনী পড়ি, অসংখ্য ওয়াদার ঘটনা ওনারা ওয়াদা পূরণ করেছিলেন, মানুষ সেটা ব্যক্তি হোক আল্লাহ তাআলার সাথে হোক পূরণ, এমন অহরহ ঘটনা আমরা বর্ণনা করতে পারবো বা বলতে পারবো, কিন্তু বিষয় হলো আজকের এই আলোচনা থেকে আমরা কতটুকু সেটা গ্রহণ করছি। আজ যে আমি কাউকে ওয়াদা করছি সেই ওয়াদা কতটুকু পূরণ করছি, কাউকে আমি মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছি না তো, বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাকে ধোকা দিচ্ছি না তো, এই বিষয়গুলো খেয়াল করা উচিত। কেননা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে তো একদিকে কৈফিয়ত তলব করতে হবে, দ্বিতীয় দিকে তার জন্য জাহান্নামের শাস্তি হয়তো বা অবতরিত হয়ে যাবে। তাই আমাদের উচিত যে আমরা যে ওয়াদাগুলো করে থাকি সে ওয়াদা করার ব্যাপারে জবানের, যেটি ফুজাইল ভাই বলেছেন, অবশ্যই হিফাজত করা উচিত এবং চিন্তা করা উচিত নিয়তের ব্যাপারে। আমিও যেমন লেখক ভাই দেখবেন অনেক ইসলামী ভাই আমির আহলে সুন্নাহ মাদানী ফুল দিতে গিয়ে ওয়াদার ব্যাপারে এটাও আনেন আপনার বয়ানের মধ্যে, এই আমি যখন পড়ছিলাম ওখানে এসেছিল যে আমরা যখন কোনো ইসলামী ভাইকে নিয়ত করিয়ে থাকি, যেমন মাদানী কাফেলা সফরের ব্যাপারে অথবা কোর্স করানোর ব্যাপারে, তখন ওই ইসলামী ভাই হয়তো বা দেখা যায় অনেক ইসলামী ভাই এমন থাকে যিনি আপনার লজ্জায় পড়ে বা আপনার চোখ সরমে পড়ে বলে থাকে ভাই হ্যাঁ যাবো চেষ্টা করবো,
চাপাচাপি করা হয়েছে ওই মসজিদ থেকে কিভাবে বেরোবে মানে ওই চিন্তা থাকে, এখন কিছু একটা বলে তো এক্সিট হইতে হবে, তো দেখা যাচ্ছে এই কারণে সে তাকে আমরা গুনার মধ্যে ফেলছি। তো কাউকে ওই কথা বলার সময় জোর, এমন জোর না করা যে সে মিথ্যার মধ্যে পড়ে বা ওয়াদা খেলাপের মধ্যে পড়ে,
এমন প্রশ্ন করাও নিষেধ করেছেন,
এমন প্রশ্ন যাতে না করে যে সে কোনো মিথ্যায় পড়ে যাবে বা লজ্জায় পড়ে যাবে, তো সেটা সেটাও নিষেধ রয়েছে।
অর্থাৎ এখানে ইসলামী ভাইয়েরও খেয়াল করা উচিত যে সে যাতে অন্ততপক্ষে মিথ্যা নিয়ত না করে, যদি না পারি পারবো না, যেহেতু আলহামদুলিল্লাহ আমার আমির আহলে সুন্নাহ নিয়ত করার জন্য বলেছেন আপনি ওয়াদা করিয়েন না, নিয়ত করেন ভালো ভালো নিয়ত করেন, যেহেতু ভালো ভালো নিয়ত জান্নাতে নিয়ে যাবে।
জি আসলে দর্শক, এখানে একটি অন্যতম বিষয় যেটা আমি তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা মানুষকে বলে থাকি যে অমুক দিন অমুক তারিখে অমুক সময়ে আমি আসবো, হয়তো বা দেখা যাচ্ছে আগামীকাল 10টা জায়গায় সেটা রাত 10টা হয়ে যায়, তো আপনি ডিসাইড করে নেন যে আপনার জন্য সেই 10টাটা কোন 10টা, সকাল নাকি রাত, এরপর আপনি টাইমটা তাকে দিন, ইনশাআল্লাহ আজওয়াজাল আপনার ওয়াদাও পূর্ণ হবে, আপনি মানুষের বিশ্বাসও গেইন করতে পারবেন, আপনার প্রতি মানুষের যে একটা বিশ্বাস সেটা আপনি গেইন হবে। তো এই জন্য এখানে টাইমের ক্ষেত্রে অনেক সময় আমাদের ওয়াদাটা ভঙ্গ হয়ে যায়, আমি কাউকে টাইম দিয়েছি যে অমুক সময়ে আসবো, দেখা যায় ওই টাইমটা আমরা পূরণ করি না, এতে দেখা যায় বান্দা অনেকক্ষণ অপেক্ষা করে অপেক্ষা করে আমার উপর বিরক্তি চলে আসে তার, আর ভবিষ্যতে আবার কথাকে বিশ্বাস করানোর জন্য তাকে মানে অনেক কিছু বলতে হয় কিন্তু সে আর আমার কথা বিশ্বাস করে না, যে ভাই তুমি তো এরকমই, তোমার স্বভাবই এরকম যে লেট করা বা তো ওয়াদা কথা দিয়ে কথা না রাখা। তো এই জন্য টাইমের ক্ষেত্রে অবশ্যই আপনি যদি জানেন যে আপনি এই সময়টা যেটা দিয়েছেন সেই সময় আপনি আসতে পারবেন না, সেই সময় আপনার রাখা সম্ভব নয়, তাহলে আপনি অবশ্যই আপনার চুজেবল টাইমটা অবশ্যই দিবেন যেটাতে আপনি কমফর্টেবলি সেখানে পৌঁছতে পারবেন, এতে করে দেখা যাবে আপনার প্রতিশ্রুতিটাও রক্ষা হচ্ছে। ফুজুল ভাইয়ের কাছে আসবো,
আসলে এই আপনি যেটা বললেন সময়ের বিষয়ে বা কাউকে সময় দেয়া বা ওয়াদা করা করতে না পারা বা ঠিক মতো সেটা এই আঞ্জাম দিতে না পারা, তো এই বিষয়ে আসলে ব্যাপারটা একটু ক্লিয়ার করা দরকার যে আবু দাউদ শরীফ, এটা হাদিস শরীফ যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের সাথে ওয়াদা করে এবং তার নিয়ত তা পূরণ করারই হয়, অর্থাৎ সে তার ভাইয়ের সাথে নিয়ত করছে এবং তার নিয়ত আছে পূরণ করব, অতপর পূরণ করতে পারেনি, ওয়াদা অনুযায়ী করতে পারেনি, তবে সে গুনাহগার নয়।
আল্লাহ,
এখন মূল বিষয়টা হচ্ছে যখন আমি ওয়াদা করছি তখন, পরবর্তীতে যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, সেটা এই ট্রাফিক জ্যাম হতে পারে, যদি কোনো কোনো জায়গায় পৌঁছানোর বিষয় হয়, বা এই আর্থিক লেনদেন যদি হয়, তার কাছে টাকা নেই, সে বলেছিল যে আমি অমুক দিন তোমাকে তার টাকা দিয়ে দেবো, কিন্তু দেখা যাচ্ছে তার ওই পজিশন এখন নেই, সে টাকা দিতে পারছে না, তো এর দ্বারা সে ওয়াদা খেলাফি গুনাহ পাবে না, কারণ তার ওয়াদা ছিল এবং সে নিয়ত ছিল যে দিয়ে দেবো, কিন্তু মাঝখানে এমন কিছু হয়ে গেল যার কারণে করতে পারে, তাহলে সে গুনাহগার হবে না।
এখানে ফুসিল ভাই একটা বিষয় হচ্ছে, অনেকের স্বভাবই এমন যে সে যেটা বলবে সেটা পারবে না, এই ক্ষেত্রে তো ওয়াদার খেলাফি হচ্ছে, তাই না? আপনি যেমন আপনি কথা দিচ্ছেন যে আপনি অমুক টাইমে আসবেন, কিন্তু আপনি জানেনই যে আপনি অমুক টাইমে আসতে পারবেন না, আপনার সেটা আদতই নেই যে আপনি সেখানে যাওয়ার, এই ক্ষেত্রেও কিন্তু ওয়াদা খেলাফি হয়ে যায়।
এই ক্ষেত্রে আসলে ওই আপনি যেটা বললেন যে একটা পরিচয় হয়ে যায় যে এই মানুষটা এমন
এমনই,
তো এটা আসলে একটা ওই খারাপ একটা লক্ষণ, এটা থেকে আমাদের বের হওয়া উচিত।
সে দশটা বললে আমি এগারোটা যাই, কারণ আমি জানি সেই দশটা আর দশটা মানে এগারোটা,
তো আমাদেরকেও আসলে এই এই বিষয়টা একটু চিন্তা ভাবনা করা দরকার যে আমার মধ্যে এই রোগটা আছে কিনা, কম হোক বা বেশি হোক, কারো কাছে বেশি থাকতে পারে বা কারো কাছে কম থাকতে পারে, বা আমার মধ্যে যে নেই এমনটা নয়, তো আমরা যার যারটা শেষে চিন্তা করা দরকার যে আমি কতটুকু ওয়াদা রক্ষা করতে পারি, বা আমার মধ্যে এই ধরনের আপদ বা এই ধরনের সমস্যা আছে কিনা। তো এই জন্য একটা বড় বিষয় হচ্ছে ওই মাদানী মহলের সাথে এই মাদানী মহলে দাওয়াত ইসলামীদের সাথে চলাফেরা উঠা বসা, তাদের সাথে ইনমেদিনের আলোচনা করা, মাদানী চ্যানেল দেখতে থাকা, তো এই ধরনের আলোচনা আমরা যেমন শুনবো, যেমন আজকে এই মাদানী চ্যানেল দর্শক শ্রোতা এই আপনার অনুষ্ঠানের মাধ্যমে এই বিষয়গুলো আমরা ডিসকাস করতে পারছি বা জানতে পারছি, তো এই ধরনের পরিবেশ না হলে আমাদের মধ্যে এই ধরনের চিন্তাভাবনা আসবেও না। তো ইনমে দিন এটা অনেক বড় গুরুত্ব রাখে যে কোনো বিষয়ে, ওয়াদা ভঙ্গ করার বিষয় আজকে আমরা শুনছি, কালকে অন্য বিষয়ে শুনবো, এর আগেও বিভিন্ন বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা শুনেছি, তো এটা অনেক বড় একটা বিষয় রাখে দিনী ইলম, যে দিনী ইলম যদি মানুষের কাছে থাকে তাহলে অনেকাংশে মানুষ কি মানে নিজেকে সেভ করতে পারে, নিজেকে সেভ করার একটা মনমানসিকতা বা নলেজ তাকে কি রাস্তা দেখাবে যে এটা ভুল হচ্ছে, এটা এমন না, এখানে এমন হওয়া উচিত, তো ইনমে দিন এটা আমাদের জন্য জরুরি। তো আমি অনুরোধ করব যে মাহে রমজানের এখনও অনেক সময় বাকি রয়েছে, তো আমরা যারা অনেকেই আছেন যে মানে ফারেক বাংলাতে কি বলি মানে এই অবসর আছে এখনও, তো বাসায় যারা আছেন অবসর, তো অবসরে আমরা বাসায় বিভিন্ন কিতাব নিয়ে নিই, যে আমাদের মাশাআল্লাহ মাকতাবুল মদিনা বিভিন্ন কিতাব রেসালা দেখানো হচ্ছে, তো আমরা অনলাইনেও এ ডাউনলোড করে নিতে পারি, আমরা পড়ি স্টাডি করি, নিজের জ্ঞান বৃদ্ধি করি, নলেজ বৃদ্ধি, কারণ নলেজ না হলে আমরা বাঁচবো কীভাবে, শত্রুর বিরুদ্ধে যুদ্ধ কীভাবে করবো।
কিতাবের মধ্যে এসেছে যে একজন আলিম শয়তানের মোকাবেলায় হাজার আবিদ অপেক্ষা শক্তিশালী, কেননা আলিমের ইলম আছে যে কীভাবে শয়তানের সাথে মোকাবেলা করতে হবে। ঠিক সেম আপনি যেটা বলছেন, ইলমি যদি না থাকে তাহলে প্রতিশ্রুতি আমি প্রতিনিয়ত ভঙ্গ করেই যাব, কারণ ইলমি নেই, এর ভঙ্গ করলে কী কী শাস্তি আছে আর পূর্ণ করলে কী কী পুরস্কার আমাদের জন্য ওয়েট করছে। ইনশাআল্লাহ আজ্জাবাজাল আরও আমরা আলোচনা দীর্ঘায়িত করব, একটি প্যাকেজের সময় হয়ে গেছে, যে প্যাকেজটিতে আমরা সোনালী যুগের ঘটনা শুনে থাকি, আসুন দেখি আজকে কোন ঘটনা আমাদের জন্য ওয়েট করছে। হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দর্শক শ্রোতা আবার উপস্থিত হয়েছি সোনালী যুগের ঘটনা নিয়ে। নবী রাহমাত শাফি উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক একজন সাহাবা একরামের ছিল এক এক রকমের মজাদার মজাদার ঘটনা, যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঘটেছে বা অন্য অন্য স্থানে ঘটেছে। একবার নবী রাহমাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটুকু ভালোবাসতেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে কতটুকু ভালোবাসতেন, আবু হুরায়রার নাম আবু হুরায়রা না, নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবেসে তাকে এই নাম দিয়েছেন আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা তখনও ইসলাম গ্রহণ করেননি, কালেমা শরীফ পাঠ করেননি, বিভিন্ন ধরনের কথা বলতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সময় সময় সহ্য করে নিতেন, ধৈর্য ধরতেন, আবার মাঝে মধ্যে অধৈর্য হয়ে যেতেন। তিনি আসলেন নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এখনও কালেমা পড়েনি, মুসলমান হয়নি, আর সে বিভিন্ন ধরনের কথা বলে, মাঝে মধ্যে তো আমি ধৈর্য ধারণ করি আবার মাঝে মধ্যে অধৈর্য হয়ে যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে বলেন, আমি কি করব,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত তুলে দিন আল্লাহ তাআলার দরবারে, দোয়া করে দিন যাতে আল্লাহ তাবারক ও তাআলা আমার মাকে ইমানের মতো দৌলত দান করে। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও ঘরে যাও আর গিয়ে দেখো কি অবস্থা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঘরে যাও গিয়ে দেখো কি অবস্থা, সে বুঝে গেলেন যে নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া হয়ে গেছে। আবু হুরায়রা এত দ্রুত গতিতে ঘরের দিকে যেতে লাগলেন। রাস্তার মধ্যে মানুষ দেখলেন আবু হুরায়রা তো এত দ্রুত গতিতে রাস্তায় চলে না, আজকে কি হলো? জিজ্ঞাসা করলো লোকেরা কি তুমি এত দ্রুত গতিতে কেন চলছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি দেখব আমি আগে যেতে পারি ঘরে নাকি আমার নবীর দোয়া আগে যেতে পারে ঘরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে পৌঁছালেন আর সেখানে গিয়ে দরজা নক করলেন। তার মা কালেমা পাঠ করতে করতে দরজা খুলে দিল। আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন, মা একটু আগে তুমি আমার নবীকে বিভিন্ন ধরনের কথা বলেছো, ইসলামকে, ধর্মকে, এখন তুমি কালেমা পড়তে এসো, কি হয়েছে বলো আমাকে। তার মা বলল, তুমি যখন ঘর থেকে বের হয়ে গেছো, নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে তাশরিফ এনেছেন এবং আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে দিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মকবুল দোয়া পেয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান মুসলমান হয়ে গিয়েছেন। ইসলামের সুশীতল ঠান্ডা হাওয়ায় তিনি প্রবেশ করেছেন আলহামদুলিল্লাহ। এভাবে করে নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জন্য যখন দোয়া করেছেন মকবুল দোয়া তার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ায় আলহামদুলিল্লাহ। এভাবে অসংখ্য সাহাবা ইকরাম ইসলাম ধর্মের সুশীতল ঠান্ডা হাওয়াতে, ঠান্ডা ছায়াতে প্রবেশ করেছেন। আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে নবী পাক সাহিবের লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্দর মজেজার উপরে বিশ্বাস রাখার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
মাশাআল্লাহ, সোনালী যুগের খুবই সুন্দর একটি ঘটনা। যিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা আমরা শুনতে পেলাম। আচ্ছা দর্শক, এখানে একটি বিষয় আমি বলে দিতে চাই যে মুনাফিক আমরা প্রায় সময় শুনে থাকি যে তুমি মুনাফিক। এটা কেন হয়, এই লকপটা কখন অর্জন হয়? যখন কেউ মিথ্যা বলে, যখন কেউ আমানত খেয়ানত করে, যখন কেউ ওয়াদা ভঙ্গ করে। কিন্তু মুনাফিকের শাস্তি কি? সুনান নিসার মধ্যে এসেছে, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, সর্বনিম্ন স্তরে মুনাফিকের স্থান হবে এবং তাদের জন্য তুমি কখনো কোনো সাহায্যকারী পাবে না। তো সুরা নিসার মধ্যে আল্লাহ করিম মুনাফিকদের শাস্তির ব্যাপারে আলোচনা করে দিয়েছে। তো আমরা এটাকে লাইটলি নিলে হবে না যে প্রতিশ্রুতি রক্ষা করছি না তো কি হয়েছে, প্রতিশ্রুতি এমন অনেক ভঙ্গ করি আমরা, সমস্যা নেই, কোনো প্রবলেম হবে না। তো তাদের জন্য ভয়ঙ্কর এ আয়াত কোরআনে পাকে এসেছে যে তাদের স্তর, তাদের স্থান হবে জাহান্নামের সবচেয়ে নিচে। তো আমরা তওবা করি যারা এখন অবধি অনেকগুলো প্রতিশ্রুতিকে ভঙ্গ করেছি এবং নিয়ত করি যে ইনশাআল্লাহ যখনই কোনো ওয়াদা করব সেগুলোকে অবশ্যই অবশ্যই আদায় করব। এখন একটি মানকাবাত শামিল করবো ইনশাআল্লাহ, এরপর আমরা আবারও বিষয়ের দিকে অগ্রসর হব। জি আনিস ভাই।
আবার শুনো জোরে আমার মুর্শিদ পিয়ো, আবার শুনো জোরে আমার মুর্শিদ পিয়ো, দৃষ্টি অন্তরে দাও আমার মুর্শিদ পিয়ো, আবার শুনো জোরে দাও আমার মুর্শিদ প্রিয়, আবার শুনো জোরে দাও আমার মুর্শিদ প্রিয়। বেড়েছে নফসের জোর অবস্থা খারাপ মোর, বেড়েছে নফসের জোর অবস্থা খারাপ মোর, তোমার কাছে নাই গোপন, তোমার কাছে নাই গোপন আমার মুর মুর্শিদ প্রিয়, আবার শুনো জোরে দাও আমার
শিব প্রিয় দৃষ্টি অন্তরে দাও আমার মুর্শিদ প্রিয় আবার শুনো জোর দাও আমার মুর্শিদ প্রিয় জলদি নাও না খবর তোমার দিকে আমার নজর জলদি নাও না খবর তোমার দিকে আমার নজর লাগিয়ে রেখেছি আমি লাগিয়ে রেখেছি আমি আমার মুর্শিদ প্রিয় আবার শুনো জোর দাও আমার মুর্শিদ প্রিয় আবার শুনো জোর দাও আমার মুর্শিদ প্রিয় দৃষ্টি অন্তরে দাও আমার মুর্শিদ প্রিয় আবার শুনো জোর দাও আমার মুর্শিদ প্রিয় তোমার শুধু এক নজর হয় যদি অন্তরে মুর তোমার শুধু এক নজর হয় যদি অন্তরে মুর পাবে যে শিফা পাবে যে শিফা আমার মুর্শিদ প্রিয় আমার মুর্শিদ প্রিয় আমার মুর্শিদ প্রিয় আবার শুনো জোর দাও আমার মুর্শিদ প্রিয় দৃষ্টি অন্তরে দাও আমার মুর্শিদ প্রিয় আবার শুনো জোর দাও আমার মুর্শিদ প্রিয় আমার মুর্শিদ প্রিয় আমার মুর্শিদ প্রিয়
মারহাবা মারহাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জি শাহরুখ ভাই টাইম তো প্রায় শেষের দিকে প্রতিশ্রুতি রক্ষার বিষয়ে আর কি মাদানী ফুল দিবেন
নিয়কদমায় আসলে অনেক তো আলোচনা হয়েছে করোনা কারিমের আলোকে তিলাওয়াত এরপর হাদিসে পাক শুনেছি আসলে দর্শক শ্রোতা যারা শুনেছেন এবং আমরা যাই আলোচনা করেছি এটা দোয়া করবো আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার কাছে যে আমরা ইতিপূর্বে যাদের সাথে ওয়াদা করেছি যাই করেছি যদি সে ওয়াদা পূরণ করে না থাকে সত্যন্তরে আজকে থেকে তওবা করে নিই কেননা যে শাস্তিগুলো তা শুধু হয়তো বা আমরা শুনছি কিন্তু এটা কিন্তু অনেক ভয়ানক আর যদি তা পূরণ করে থাকি তাহলে তো সুসংবাদ রয়েছে তাহলে আমাদের উচিত যে আমরা মুসলমানদেরকে উপকার করার চেষ্টা করি সেটা হোক কোনো সাহায্যের মাধ্যমে অথবা হোক ওয়াদা পূরণের মাধ্যমে এটাই হচ্ছে আমার শেষ বক্তব্য
মাশাআল্লাহ মাশাআল্লাহ জি হুজুর আপনার
আমরা নিয়ত করি ইনশাআল্লাহ
প্রতিশ্রুতি রক্ষার বিষয়ে
আশিকান রাসূলের সোহবত সংস্পর্শে চলে আসি আমরা দাওয়াত ইসলামের মাদিনা মহলে শুধু কথাই নয় আমরা কাজে এবং আমলে বিশ্বাসী হয়ে যায় সবার সাথে মেলামেশা এবং এই সামনে রমজানে ইতিকাফ রয়েছে 10 দিনের তো সেখানেও আমাদের প্র্যাকটিসের একটা বিষয় চলে আসবে আমরা আল্লাহর মসজিদে চলে আসি যাদের সম্ভব শেষ 10 দিনের ইতিকাফ করে নেই সেখানে আশিকান রাসূলের সংস্পর্শে থাকি এবং আমাদের শুধু ওয়াদা ভঙ্গ তো নয় আরও অনেক দোষ ত্রুটি ভুল ত্রুটি আমাদের মধ্যে রয়েছে আমরা সেগুলো সংশোধন করার জন্য নিজের উপর একটা এই অপারেশন চালাই নিজের উপর একটা এই চেষ্টা চালাই ইনশাআল্লাহ আজাল্লাহ রমজান মাসের বরকতে আল্লাহ তালা চাইতো এই আল্লাহ তালা আমাদের এই মধ্য থেকে এই সমস্ত খারাপ বিষয়গুলো দূর করে দেবেন এই আশা রাখি
মাশাআল্লাহ দর্শক এখানে একটি বিষয় আমি অনুধাবন করেছি সেটা হচ্ছে আমরা যদি সত্যবাদী হয়ে যাই তাহলে প্রতিশ্রুতি রক্ষাকারী হয়ে যাব কেননা যে বান্দা সত্যবাদী হবে সে সব বিষয়ে সত্যবাদীটাকে নিয়ে আসবে
আমি যে বিষয়ে বলছি এর মধ্যে কতটুকু সত্যতা আছে, আমি যে বিষয়ের ওয়াদা করছি এর মধ্যে কতটুকু সত্যতা আছে, আমি এই বিষয়টি পারবো কিনা, এ বিষয়ে কতটুকু সত্যতা আছে।
একটু বলতে যাচ্ছি এখানে যে আপনি যেহেতু সত্যবাদীদের কথা বলেছেন, আমি মাফ করবেন আপনার কথা।
জি জি অবশ্যই।
এখানে এখানে যখন ওয়াদা করা হয় তখন যদি তার ওয়াদা পূরণ করার নিয়ত না থাকে এবং পরবর্তীতে সে যদি পূরণও করে দেয়, সে ওয়াদা যদি সে পূরণও করে দেয় তারপরও নিয়ত খারাপ হওয়ার কারণে, পূরণ না করা থাকার কারণে সে গুনাহগার হবে।
মিথ্যা বলেছে,
মিথ্যা বলেছে। তো মিথ্যার আসলে এই অনেক মানে একটা খারাপ এই প্রভাব পড়ে নিজের ব্যক্তিত্বের উপর, আমলের উপর।
জি আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলবো যে লেনদেনের বিষয়টা। লেনদেন এমন একটি মারাত্মক বিষয় যেটা দুই আপনকেও পর করে দেয়। তো আমি বলবো যে লেনদেনের বিষয়ে যতটুকু ওয়াদা রাখতে পারেন তো রাখবেন, যদি রাখতে পারেন তাহলে লেনদেনের বিষয়টা করবেন, আর যদি রাখতে না পারেন আমি বলবো এ থেকে বিরত থাকবেন। কেননা এটার কারণে অনেক দূরত্ব সৃষ্টি হয়ে যায়, এটার কারণে অনেক ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে যায়। যেটা আমার ফুজল ভাই বলেছিল যে অনেকে তো নেয় এই ওয়াদা করে যে রিটার্ন করবে, কিন্তু তার পরিস্থিতি এমন হয়ে যায় যে টাইম তো চলে আসে কিন্তু সে আর ওই রিটার্ন করার মতো অবস্থায় থাকে না, তার অনেকগুলো পারিপার্শ্বিক অবস্থা চলে আসে। কিন্তু তারপরেও আমি বলবো যে আপনার ক্যাপাসিটি আর অ্যাবিলিটি অনুযায়ী আপনি এই জিনিসটা গ্রহণ করবেন। আপনি দেখছেন যে আপনার এতটুকু ক্যাপাসিটি নেই বা অ্যাবিলিটি নেই, তাহলে এ থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ আজ্জাবাজাল, অন্যের কাছে আপনার বিশ্বাসটা অটুট থাকবে। আর নিজেকে সত্যবাদী, আমাদেরকে সত্যবাদী হতে তো হবেই, কেননা মুনাফিকির একটা লক্ষণ হচ্ছে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলা। তো আরেকটা বিষয় হচ্ছে নিজের ছোট ছোট বাচ্চাদেরকে, সন্তানদেরকে এখন থেকে সত্যবাদী হিসেবে প্রশিক্ষিত করুন, এরপর ওয়াদার ব্যাপারে প্রশিক্ষিত করুন। কেননা যে ব্যক্তি ছোট থেকে এ ব্যাপারে ট্রেন আপ হবে, যার উপর ট্রেন আপ করা হবে ইনশাআল্লাহ আজ্জাল বড় হয়ে সে এই গুণগুলোতে গুণান্বিত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনেছি প্রতিশ্রুতি রক্ষা করার ব্যাপারে এই সকল কিছু আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। দর্শক দেখেছেন অনুষ্ঠানে এতক্ষণ রমজানের আহ্বান, দোয়াতে স্মরণ রাখবেন আর মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
এসেছি রমজান সবাই ইবাদতে মশগুল হও, লুফিনো বরকত সবাই, লুফিনো বরকত সবাই, 30 দিনের মেহমান।